এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ 1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশার বাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান যেভাবে সাজানো হয়েছে বলছি, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কয়েকটি গান। প্রথমেই ভারসাম্যপূর্ণ জীবনযাপন বলছেন নিপা পাণ্ডে, তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক। গানটি গেয়েছেন সুকান্ত অধিকারী।
পাপীর তরে ক্রুশ পরে মরো অপূর্ব প্রেমে প্রভু এ জগত মাতালে, অপূর্ব প্রেমে আমার প্রেম
খাবার খাই সেটা কিভাবে হজম হয় সে বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? যতক্ষণ সব ঠিকঠাক যায় ততক্ষণ খুব বেশি একটা ভাবি না, তাই না? কিন্তু তারপর যখন আমাদের খাবার হজমের সমস্যা শুরু হয় তখন কেবল ওই বিষয়টি মাথায় ঘুরপাক খেতে থাকে, তাই নয় কি? তাই আজ আমরা কথা বলছি হজম একটি তুলপার করা প্রশ্ন নিয়ে। সাধারণত আমাদের খাবার খাওয়ার পর শরীরের ভেতরে একটি যুদ্ধ শুরু হয় যাকে আমরা বলতে পারি পরিপাক বিষয়ক যুদ্ধ বিগ্রহ। মাছের একোরিয়ামের ভেতর মাছ যখন বুদবুদ ছাড়ে আর সেগুলো যখন ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে আমরা সেগুলোকে খুব মজা করে দেখি, কিন্তু আপনার পেটের মধ্যে যখন ওই একই রকম বুদবুদ তৈরি হয় সেটি কি আপনি উপভোগ করেন? এই ধরুন ঢেকুর তোলা, পেট ফাঁপা দেয়া, বদ হজম এবং মলত্যাগজনিত সমস্যা বলি, যাতে সারা বিশ্বের 20% লোক এবং কেবল আমেরিকানদেরই 1 কোটি লোক ভুগছে, তার থেকে কি মুক্তি আছে? যখনই আমরা ফাইবার বা আঁশযুক্ত খাবার, ব্যায়াম এবং সামাজিকতা থেকে দূরে যেতে থাকি তখনই অনেক পরিপাক বা হজমের ব্যাধি আমাদের দেহের মধ্যে শেকড় গাড়ে। চর্বিযুক্ত ফাস্টফুড, চিনিযুক্ত স্ন্যাক্স গ্রহণ, নিষ্ক্রিয় থাকা, সেই সঙ্গে বিশৃঙ্খল এবং অতি দ্রুতগতির জীবনযাপন এবং নিজেকে অন্যদের থেকে আলাদা রাখার খেসারত দিচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য, যার ফলে হজমের গড়বড় বা ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। হজম বা পরিপাকতন্ত্রের গোলযোগ এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে অস্বস্তিকর মলত্যাগের উপসর্গ, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং পেট ফাঁপা বা ফোলাভাব। অন্ত্র এবং হজমে গোলযোগের অনেক কারণ রয়েছে। জিআই বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অর্থাৎ পরিপাকতন্ত্রের যে কোনো সমস্যার নির্দিষ্ট রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য সবসময় আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। খাবার হজমে সহায়ক মূল করণীয় বিষয়গুলো কি কি? আমাদের দেহের প্রক্রিয়া প্রকৃতির অনেক নিয়মের মতোই সুশৃঙ্খল ছন্দে এবং চক্রে সবচেয়ে ভালো কাজ করে। খাওয়া, ঘুম, বিশ্রাম, ব্যায়াম এবং অন্যান্য নিয়ম মাফিক কাজগুলো নিয়মিত সময়ে করলে মানসিক, শারীরিক এবং হজমের স্বাস্থ্যের উন্নতি হয়। আরও কিছু বাস্তবমুখী পরামর্শ রয়েছে যা আপনার হজম এবং তন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সহায়ক হতে পারে। আর আপনি আপনার প্রিয় মাছের একোরিয়ামের বুদবুদ উপভোগ করবেন, অথচ আপনাকে পেতে বুদবুদের কষ্ট অনুভব করতে হবে না। আপনার খাদ্য তালিকায় কি থাকবে এবং কি থাকবে না, হজমে বিশৃঙ্খলার সমাধানে আমি যে খাদ্য তালিকা অনুসরণের সুপারিশ করব তার মধ্যে রয়েছে কম চর্বিযুক্ত খাবারের সঙ্গে উচ্চ ফাইবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ, তাজা ফল শাকসবজি পুরো শস্য যেমন অটমিল বা জবের গুঁড়ো, লাল চাল এবং অন্যান্য উদ্ভিদ জাতীয় খাবারের সমৃদ্ধ খাদ্যের একটি প্রভাব সৃষ্টিকারী ফলাফল রয়েছে যা নিয়মানুবর্তিতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া কমায়। উচ্চ মাত্রায় সম্পৃক্ত চর্বি এবং কোলেস্টেরল সমৃদ্ধ খাবার গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর ভেতরের স্তরের প্রদাহ বাড়ায়। উদ্ভিদ জাতীয় খাদ্যে পুষ্টি বেশি এবং চর্বি কম থাকে। অন্যদিকে ডায়েটারি ফাইবার অর্থাৎ আঁশযুক্ত খাবার গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি কমায়। এটি পেটের ব্যাকটেরিয়া এবং অন্ত্রের কোষগুলোর জন্য শক্তি সরবরাহ করে, এতে অন্ত্রের প্রদাহজনিত রোগের ঝুঁকি কমে যায়। ঝালযুক্ত মশলাদার খাবার অ্যালকোহল ক্যাফিন এবং অতিমাত্রার সোডিয়াম প্রদাহের প্রসার ঘটায় এবং পাচনতন্ত্রের বা হজমের স্বাস্থ্যের বিরুদ্ধে কাজ করে। নিয়মিত সময়ে খাওয়া এবং উচ্চ ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম প্রদাহ কমায় এবং সুস্থ পেরিস্টালসিসকে উন্নত করে। এটি এমন একটি প্রক্রিয়া যা সুস্থভাবে পরিপাক নালীর তরঙ্গের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে হজম হওয়া খাবারকে জিআই ট্র্যাক্ট বরাবর প্রবাহিত করে। এবারে খাবারের সময়সূচি এবং অন্যান্য পরামর্শ বা টিপস। মনে রাখবেন, আহারে নিয়মানুবর্তিতাই হল চাবিকাঠি। প্রাতরাশ বা সকালের খাবার এড়িয়ে যাওয়া এবং ঘন ঘন জল খাবার খাওয়ার প্রবণতা আপনার মোট প্রাপ্ত ক্যালোরির পরিমাণ বাড়ায় এবং ওজন বাড়ায়। ঘন ঘন খেলে পরবর্তী খাবারের সময় পাকস্থলীর হজম ক্ষমতায় বিঘ্ন ঘটে, এর ফলে বদহজম, অস্বস্তি এবং গ্যাস হতে পারে। সময়ে অসময়ে ঘন ঘন খাওয়া কোলন ক্যান্সারকে প্রভাবিত করে এবং রাতের বেলা খেলে অম্লের উল্টো দিকে প্রবাহ হয় এবং কম ঘুম হয়। সন্ধ্যায় বা রাতে বেশি পরিমাণ খাবার খেলে পরের দিন সকালে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা খারাপ রকম বেড়ে যেতে পারে। একটি কাজ করতে চেষ্টা করুন, সকালে সঠিক পরিমাণ তাজা ফল এবং বাদাম দিয়ে পুরো শস্যের প্রাতরাশ করুন এবং সন্ধ্যায় বা রাতে খাবার পরিমাণ কমান। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে, মন মেজাজ এবং মানসিক প্রক্রিয়াগুলো উন্নততর হবে। দুবেলা খাবারের মাঝামাঝি সময়ে আপনার পাকস্থলীকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন এবং রাতে পাকস্থলীকে হালকা রাখুন। পুরনো একটি প্রবাদ হয়তো আপনি শুনে থাকবেন, সকালে খাবার বা প্রাতরাশ খাবেন রাজার মতো, দুপুরের খাবার রানীর মতো এবং রাতের খাবার খাবেন গরিবের মতো। প্রিয় বন্ধু, ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায় হজম একটি তুলপাড় করা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, যেমন খাবার হজমের সমস্যা বা পরিপাকতন্ত্রের গোলযোগ এর লক্ষণগুলো কি কি, আপনার খাদ্য তালিকায় কি থাকবে এবং কি থাকবে না, তাছাড়া খাবারের সময়সূচি এবং কিছু পরামর্শ বা টিপস ইত্যাদি। আগামীতে আপনার জন্য থাকবে আরও কিছু টিপস, যেমন গোগ্রাসে গিলে খাওয়া ভালো কি না, কেন পেট ভর্তি হবার আগে খাওয়া শেষ করা ভালো, দুবেলা খাবারের মাঝে কি খাবেন, খাবার এবং ব্যায়ামের সমন্বয় ঘটানো ইত্যাদি। এগুলো জানতে দয়া করে সঙ্গেই থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেইল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য, বলছেন ফিলিপ পান্ডে।
প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2000 সন্ধ্যা ও প্রাতকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আমরা জেনেছিলাম বিচারের দিন বলতে ধর্মধামের পরিষ্কারের দিনকেও বোঝায়। এই সময় যিহুদিরা তাদের পাপ স্বীকার করত এবং পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। আমরা আরও জেনেছিলাম তৎকালে প্রতিটি কোরবানির দ্বারা যিশু খ্রিস্টের ভবিষ্যৎ মৃত্যু বা কোরবানিকে বোঝানো হতো। আমরা জেনেছিলাম ভাববাণীমূলক একদিন সমান এক বছর বোঝায়, যার মাধ্যমে 2300 সন্ধ্যা ও প্রাতকালকে 2300 বছর বোঝায়, যার দ্বারা চূড়ান্ত বা শেষ বিচারের দিন নির্ধারিত হয়েছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব এবং আবিষ্কার করার চেষ্টা করব, আমরা কি এখন সত্যি শেষকালে বা শেষ বিচারের ঠিক পূর্ব মুহূর্তে বাস করছি কিনা। তাহলে চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। প্রিয় শ্রোতা, দর্শনে সেখানে তিনি দানিয়েলকে বলেন, দানিয়েল, তোমার জন্য 2300 দিনের একটি ভাববাণী দেওয়া হয়েছে, যার প্রথম অংশ হবে 490 বছরের আর সেটি তোমার লোক যিহুদীদের জন্য প্রযোজ্য। দানিয়েল, তুমি জেনে রাখো যে সমস্ত ভাববাণীটি জেরুসালেম পুনর্স্থাপন ও পুনর্নির্মাণের আদেশ থেকে শুরু হবে। এটি দানিয়েলের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। প্রিয় শ্রোতা, চলুন আমরা দানিয়েল 9 অধ্যায় 25 পদটি ধরে সামনে আগাতে থাকি। এখানে লেখা আছে, অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পুনর্স্থাপন ও পুনর্নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। এখানে অভিষিক্ত ব্যক্তি বা নায়ককে, যিশু। দানিয়েল এখন খুবই উত্তেজিত হলেন। 7 সপ্তাহ এবং 62 সপ্তাহে 69 সপ্তাহ হয়। তিনি প্রশ্ন করলেন, গাব্রিয়েল, আপনি কি বলছেন যে যখন আমি দেখব সেই আদেশ জারি হয়েছে, যা যখন রাজা সে অধ্যাদেশ জারি করবেন সেই সময় থেকে অভিষিক্ত ব্যক্তি অর্থাৎ মসীহ পর্যন্ত ভাববাণীমূলক 69 সপ্তাহ হবে? আর গাব্রিয়েল বললেন, হ্যাঁ দানিয়েল, আমি ঠিক এ কথাই বলছি। প্রিয় শ্রোতা, তাহলে এই ভাববাণীটি কখন থেকে শুরু হয়? আমরা দেখলাম জেরুসালেম পুনর্স্থাপন ও পুনর্নির্মাণের আদেশ থেকে। এখন প্রশ্ন হল, কখন জেরুসালেম পুনর্স্থাপন ও পুনর্নির্মাণের আদেশ জারি হয়? বাইবেলে ইসরা পুস্তকের 7 অধ্যায়ের বর্ণনা অনুসারে 457 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলদের জাতিসত্তা স্বীকৃত দিয়ে অর্থখস্ত রাজা একটি অধ্যাদেশ পত্র প্রদান করেন। সুতরাং 2300 দিনের ভাববাণীটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ 490 বছর যিহুদীদের জন্য, অপর অংশ 1810 বছর অন্য সমস্ত জাতির জন্য। এই ভাববাণীটি জেরুসালেম পুনর্নির্মাণের আদেশের সঙ্গে সঙ্গে শুরু হয়, আর আমরা ইতিহাস থেকে এই আদেশটির সঠিক যে সময়টি পাই তা হল 457 খ্রিস্টপূর্বাব্দ। প্রিয় শ্রোতা, এখন আমরা 490 বছরের শেষ তারিখটি নির্ধারণ করতে পারি, কারণ ইতোমধ্যেই আমরা ভাববাণীর শুরু বা নোঙ্গরকৃত তারিখটি জেনেছি। আর শুরু বা নোঙ্গরকৃত তারিখটি কখন? তারিখটি হল 457 খ্রিস্টপূর্বাব্দ, কারণ এই সময়টি জেরুসালেম পুনর্স্থাপন ও পুনর্নির্মাণের অধ্যাদেশ জারি করা হয়। কিন্তু আমরা কি নিশ্চিত হতে পারি যে এই তারিখটি সঠিক তারিখ? প্রিয় শ্রোতা, এখন আমি আপনাকে যা দেখাতে যাচ্ছি তাতে আপনি কোনো প্রকার সন্দেহের ছায়া না রেখেই প্রমাণ পাবেন যে সত্যি তারিখটি সঠিক। আপনি কি প্রস্তুত? আচ্ছা, শুনুন তাহলে। গাব্রিয়েল দূত দানিয়েলকে বলেন, অধ্যাদেশ জারি হওয়ার, প্রিয় শ্রোতা মনে আছে তো সেটি কখন হয়েছিল? 457 খ্রিস্টপূর্বাব্দ। অধ্যাদেশ জারি হওয়া থেকে অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত, নায়ককে, তিনি কে? যিশু খ্রিস্ট। যীশুখ্রিস্ট পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ। অভিষিক্ত শব্দের অর্থ কি? অভিষিক্ত শব্দের অর্থ ঈসা মসি বা যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট কি কখনো অভিষিক্ত হয়েছিলেন? কখন হয়েছিলেন? যীশু তাঁর বাপতিস্ম বা তরিকাবন্দির সময় অভিষিক্ত হয়েছিলেন। প্রেরিত 10 অধ্যায় বলে যে তিনি যখন বাপতিস্ম বা তরিকাবন্দি নিতে পানির মধ্যে যান, তখন তিনি পবিত্র আত্মা বা পাকরুহুর মাধ্যমে অভিষিক্ত হন। সুতরাং জিরুসালেম পুনর্স্থাপন ও পুনর্নির্মাণ অধ্যাদেশ জারি হওয়া থেকে যীশুর বাপতিস্ম বা তরিকাবন্দি পর্যন্ত ভাববাণীর 69 সপ্তাহ হবে। অধ্যাদেশটি শরৎকাল পর্যন্ত ছিল। প্রিয় শ্রোতা, আমরা ইতোমধ্যেই জেনেছি যে ভাববাণীর 69 সপ্তাহ বা 483 দিন মানে আক্ষরিকভাবে 483 বছর। এখন আপনি যদি 457 খ্রিস্টপূর্বাব্দের শরৎকাল থেকে ইতিহাস ধরে ধরে সামনে এগোতে থাকেন, তাহলে গণনা করে দেখতে পারবেন যীশুর বাপতিস্ম পর্যন্ত ঠিকই 483 বছর হয়। অর্থাৎ অধ্যাদেশ জারির 483 বছর পরে আমাদের সঠিকভাবে 27 খ্রিস্টাব্দে নিয়ে আসে। প্রিয় বন্ধু, প্রশ্ন হল এই সময় যীশুখ্রিস্ট বা ঈসা মসি বাপতিস্ম বা তরিকাবন্দি নিয়েছিলেন? বাইবেলের লোকলিখিত সুসমাচার আমাদের সঠিকভাবে নিশ্চয়তা পেতে আমাদের সাহায্য করে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটি সেই সময়। লোক 3 অধ্যায় 21 পদে যীশুর বাপতিস্মের কথা এভাবে লেখা আছে, আর যখন সমস্ত লোক বাপ্তাইজিত হয়, তখন যীশুও বাপ্তাইজিত হইলেন। এটি কোন বছর ছিল? লোক 3 অধ্যায়ের 1 পদ আমাদের বলে এটি ছিল তিবিরীয় কৈশরের রাজত্বের 15 বছরে। তিবিরীয় কৈশরের রাজত্বের 15 বছর ছিল 27 খ্রিস্টাব্দ। এটি ছিল যীশুর বাপ্তাইজিত হওয়ার একেবারে সঠিক বছর, যে সময়ে যীশুর বাপ্তাইজিত হওয়ার ব্যাপারে দানিয়েল ভাববাদী ভাববাণী বলেছিলেন। যীশুখ্রিস্টই যে মসি, সেই ব্যাপারে আর কি কোনো সন্দেহ থাকতে পারে? এমনকি যীশুর জন্মেরও বহু পূর্বে যীশুর বাপ্তাইজিত হওয়ার সঠিক তারিখ সম্পর্কে দানিয়েল ভাববাদী ভাববাণী বলেছিলেন। বাইবেল আমাদের বলে, অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও। ঈশ্বর বলেন এটি জ্ঞাত হও, ঈশ্বর বলেন এটি বুঝিয়া লও। বাইবেল গাণিতিকভাবে নির্ভুল। দানিয়েল 9 অধ্যায় 26 পদ বলে, সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন। এর অর্থ কি? এই যে মসিহের বাপ্তাইজিত হওয়ার কিছু সময় পরে তিনি উচ্ছিন্ন হবেন? এর অর্থ কি তার ক্রুশারোপণ বা ক্রুশের মৃত্যু? হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনি ঠিকই বলছেন, এর অর্থ তার ক্রুশে মৃত্যুবরণ। কখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করবেন? এটি আপনাকে নির্ভুলভাবে সঠিক তারিখ বা সময়টি বলে। দানিয়েল 9 অধ্যায় 27 পদ বলে, 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিবেন। এটি একটি ধারণা দেয়। স্বর্গদূত আমাদের বলছেন যে দানিয়েলের লোকদের জন্য 70 সপ্তাহ নিরূপিত ছিল। প্রিয় শ্রোতা, 69 সপ্তাহ আমাদের 27 খ্রিস্টাব্দে নিয়ে এসেছে, যা ইতোমধ্যে আমরা হিসাব করে পেয়েছি, আর বাকি থাকে 1 সপ্তাহ। সুতরাং দানিয়েল 9 অধ্যায় 27 পদটি আমাদের নিশ্চিত করে যে এই 1 সপ্তাহ যাবৎ তিনি অনেকের সঙ্গে দৃঢ় নিয়ম করবেন। প্রিয় শ্রোতা, পদটি পুনরায় লক্ষ্য করুন, এটি অবিশ্বাস্য। দানিয়েল 9 অধ্যায় 27 পদ বলে, 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন, সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন। পুনরায় আর কোনো দিন কোনো মেষশাবককে কোরবানি দিতে হবে না, কারণ যীশুখ্রিস্ট নিজেই যখন ঈশ্বরের মেষশাবক হয়ে ক্রুশে বলি হলেন, তখন তিনি কোরবানি এবং উৎসর্গ প্রথার একটি সমাপ্তি টানলেন। ঈশ্বরের প্রশংসা হোক প্রিয় শ্রোতা, আর এটি একেবারে ঠিক সময় মতো ঘটেছিল। অধ্যাদেশটি জারি হয়েছিল 457 খ্রিস্টপূর্বাব্দের শরৎকালে, আর সেখান থেকে আমাদের 27 খ্রিস্টাব্দের শরৎকালে নিয়ে আসতে ঠিক 483 বছরই লেগেছিল। ভাববাণীমূলক এক সপ্তাহের অর্ধেক হল ভাববাণীমূলক সাড়ে তিন দিন অথবা আক্ষরিকভাবে সাড়ে তিন বছর। আমাদের প্রস্তাবিত ৭০ সপ্তাহের ভাববাণী পূর্ণ হতে আরও তিন বছর ছয় মাস প্রয়োজন, যা শুরু হয়েছিল ২৭ খ্রিস্টপূর্বাব্দের শরৎকালের পর থেকে। আর এটি আমাদের নিয়ে যায় পরবর্তী ৩১ খ্রিস্টাব্দের বসন্তকালে। তখন ছিল সঠিকভাবে নিস্তার পর্বের ভোজনের সময়, যখন খ্রিস্ট ক্রুশারোপিত হন। খ্রিস্টের কাজ এবং প্রচার কাজ বুঝলে বিষয়টি আমাদের এমনকি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এই সমস্ত তারিখ পুঙ্খানুপুঙ্খরূপে মিলে যায়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত ২৩০০ সন্ধ্যা ও প্রাতঃকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজ আমরা জেরুসালেম পুনর্নির্মাণ ও ভাববাণীমূলক ৬৯ সপ্তাহ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি এবং অভিষিক্ত নায়ক কে তা জেনেছি এবং খ্রিস্টই যে চিরদিনের জন্য এবং সর্বযুগের কোরবানির মেষশাবক ছিলেন তা জেনেছি। আগামী অনুষ্ঠানে আমরা যিশু বা ঈসা মসীহকে কেন সর্বকালের কোরবানির মেষশাবক বলা হয় সেই সম্পর্কে এবং এর সঙ্গে ২৩০০ সন্ধ্যা ও প্রাতঃকালের কি সম্পর্ক তা জানব। শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমেন।
তোমার প্রেম রসে যিশু হে
হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ ১২২৪২২০৭৭৭ এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।